ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বরকুতুল জিহাদ হুজির 5 সদস্যকে আটক করেছে।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান না হলে দক্ষিণ পূর্ব এশিয়ায় জঙ্গিবাদ ছড়িয়ে পড়তে পারে।
কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
নজরদারি চালানোর ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে চলেছে ভারতীয় বায়ুসেনা বাহিনী।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে পরিবেশ সুরক্ষা দপ্তরের প্রধান হিসেবে বেছে নিয়েছেন, তিনি হচ্ছেন কার্বন নিঃসরণ হ্রাস করে জলবায়ু পরিবর্তন মোকাবিলার ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনার একজন প্রধান সমালোচক। ওক্লাহোমা রাজ্যের অ্যাটর্নি জেনারেল স্কট প্রুইট 27টি রাজ্যের সেই সব কর্মকর্তাদের একজন যারা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বন্ধ করার চেষ্টায় মামলা করেছিলেন। কথা ছিল যে 2005 সালের তুলনায় 2030 সাল নাগাদ 32% নিঃসরণ কমানোর জন্য রাজ্যগুলোকে উপযুক্ত উপায় খোঁজার কথা বলা হয়েছিল। একই সময় নবায়নযোগ্য উৎসগুলো থেকে পাওয়া জ্বালানির পরিমাণ বৃদ্ধি করা হবে এমন কথাও ছিল। মন্টানার সেনেটর স্টিভ ডেইনস বলছেন যে তিনি ওবামার পরিকল্পনার বিরুদ্ধে প্রুইটের সক্রিয়তাকে সমর্থন করেন। আফগানিস্তানের তালিবান কাতারে তার রাজনৈতিক দপ্তরকে স্বীকৃতি দানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করার এবং জাতিসংঘের কালো তালিকা থেকে তাদের শীর্ষ নেতাদের নাম বাদ দেওয়ার দাবি করেছে। তারা বলছে এগুলো হচ্ছে শান্তিপূর্ণভাবে তাদের বিদ্রোহের অবসান ঘটানোর জন্য প্রাথমিক পদক্ষেপ। কাতার ভিত্তিক তালিবানের একজন মুখপাত্র সোহেল শাহিন বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর আফগানিস্তানে উপস্থিতি হচ্ছে যুদ্ধের মূল কারণ। তিনি বলেন তাঁর কথায়, বিদেশি দখলদার বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং তার রাজনৈতিক স্বাধীনতা ও সে দেশের সরকারকে খর্ব করছে। শাহিন বলেন, সেজন্যই তালিবানের সঙ্গে আমেরিকা এবং তার মিত্রদের সরাসরি আলোচনার টেবিলে আসতে হবে, যাতে করে এই দখলের পরিসমাপ্তি ঘটে। তিনি জোর দিয়েই বলেন, অন্য পক্ষ যদি শান্তি চায় তাহলে তালিবানকে কাতারে তার অফিস খুলতে দিতে হবে এবং তার শীর্ষ নেতাদের নাম কালো তালিকা থেকে সরিয়ে দিতে হবে। তালিবান আফগান ও বিদেশি আলোচকদের সঙ্গে আলোচনার জন্য দোহায় অনানুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দপ্তর খুলেছে। এই বিতর্কিত স্থাপনাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 2013 সালে, কিন্তু এই পদক্ষেপ আফগান সরকারকে ক্ষুব্ধ করে, যার ফলে কাতার কর্তৃপক্ষ তালিবানদের সরকারিভাবে এটি ব্যবহার করতে বিরত করে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিও তালিবানের দপ্তরটিকে স্বীকৃতি দেননি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর স্থগিত হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ঢাকার প্রথম সারির পত্রপত্রিকার অনলাইন এডিশন এবং অনলাইন সংবাদ মাধ্যম বৃহস্পতিবার রাতে খবরটি প্রচার করে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
তবে প্রধানমন্ত্রী ডিসেম্বর মাসে 3 দিনের জন্য ভারত সফরে যাবেন এমন তথ্য এর আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও আনুষ্ঠানিকভাবে তার সফরের দিন তারিখ ঘোষণা করা হয়নি। সংবাদ মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, তারা প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ ঠিক করে গণমাধ্যমকে জানাবেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকে জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের দু জায়গায় বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হারকাতুল জিহাদ বা হুজির সক্রিয় 5 জন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব।
র্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, তারা ভোর থেকে বেলা 11:30 পর্যন্ত শহরের কর্নেলহাট এবং পাহাড়তলির দুইটি বাড়িতে অভিযান চালিয়ে হুজির 3 শীর্ষ নেতা সহ 5 সদস্যকে আটক করতে সমর্থ হয়। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকলেও আটক হুজির সদস্যরা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল বলে উল্লেখ করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বললেন,
র্যাব
জানিয়েছে তারা জঙ্গিদের 2 আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, গ্রেনেড, বোমা এবং বিস্ফোরক উদ্ধার করেছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জহুর আলম আবারও ঢাকা থেকে আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশে জ্বালানি তেল আমদানি সহজতর এবং সাশ্রয়ী করার লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে একটি তেল খালাস স্থাপনা নির্মাণ এবং গভীর সমুদ্র থেকে 220 কিলোমিটার দীর্ঘ দুটি লাইন স্থাপন করবে চীনের একটি কোম্পানি। এ সম্পর্কে বাংলাদেশ সরকার এবং চায়না পাইপলাইন ব্যুরোর মধ্যে বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, পাইপলাইন তৈরি হলে গভীর সমুদ্র থেকে আমদানি করা তেল বন্দরে নিয়ে আসতে সময় যেমন বাঁচবে, তেমনি খরচও অনেকটা কমে যাবে। পাইপলাইন সহ ক্রুড এবং ডিজেলের জন্য 3টি করে 6টি ট্যাঙ্কার তৈরি করতে মোট 5,426 কোটি টাকা খরচ পড়বে, যার মধ্যে বাংলাদেশ দেবে 1,133 কোটি টাকা এবং বাকি 4,293 কোটি টাকার যোগান দেবে চায়না এক্সিম ব্যাংক। 2018 সালে প্রকল্পটির কাজ শুরুর কথা রয়েছে। এদিকে পায়রা বন্দরের মূল অবকাঠামো নির্মাণ, তীর রক্ষা বাঁধ এবং অন্যান্য স্থাপনা নির্মাণে চীনের 2টি প্রতিষ্ঠানের সাথে বৃহস্পতিবার 3টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান না হলে দক্ষিণ পূর্ব এশিয়ায় জঙ্গিবাদ ছড়িয়ে পড়তে পারে। নিরাপত্তা বিশ্লেষক জাসমন্দির সিং ও মোহাম্মদ হাজিক জানি সিঙ্গাপুর স্ট্রেটস টাইমসে লেখা এক নিবন্ধে এই আশঙ্কাই প্রকাশ করেছেন। এ সম্পর্কে লন্ডন থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান না হলে দক্ষিণ পূর্ব এশিয়ায় জঙ্গিবাদ ছড়িয়ে পড়তে পারে। নিরাপত্তা বিশ্লেষক জাসমিন্দার সিং ও মোহাম্মদ হাজিক জানি সিঙ্গাপুর স্টেটস টাইমসকে লেখা এক নিবন্ধে এ আশঙ্কা ব্যক্ত করেছেন। মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল জুলকিফলি মোহাম্মদ জিনো একই আশঙ্কা ব্যক্ত করেছেন। মিয়ানমারের সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি যদি শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা না যায় তাহলে এই অঞ্চলে আইসিসের বিস্তার ঘটতে পারে। বিশ্লেষকরা মনে করেন, সীমান্তে নিরাপত্তা চৌকিতে হামলার পর আক্রমণাত্মক ভূমিকায় যাওয়া উচিত ছিল না মিয়ানমার সরকারের। মিয়ানমার সেনাবাহিনীর বেশিরভাগই বৌদ্ধ আর রোহিঙ্গারা মুসলিম হওয়ার চলমান পরিস্থিতিতে ধর্মীয় উপাদান যোগ হয়েছে। ইতিমধ্যে রোহিঙ্গাদের হয়ে জিহাদ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে ইন্দোনেশিয়ার অনলাইন জঙ্গিরা। তারা আত্মঘাতী হামলা চালাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, এই জঙ্গিদের কেউ কেউ তাদের প্রোফাইলে আইসিসের পতাকা দিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, লন্ডন।
এই সম্পর্কে ঢাকা থেকে পাঠানো বিস্তারিত একটি প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহায়তায় চীন ও পাকিস্তানের বিমান বাহিনীর তৎপরতা চিহ্নিত করা এবং নজরদারি চালানোর ক্ষেত্রে সক্ষমতা বাড়াচ্ছে ভারতের বিমান বাহিনী, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আকাশে আসছে সন্ধানী চোখ। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সহায়তায় চীন ও পাকিস্তানের বায়ুসেনার তৎপরতা চিহ্নিত করা এবং নজরদারি চালানোর ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে চলেছে ভারতীয় বায়ুসেনা বাহিনী। এজন্য আগামী মাসে বায়ুসেনার হাতে আসতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি নজরদারি বিমান। ডিআরডিওর আধিকারিকরা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, আগামী 23 ডিসেম্বর এয়ারবোন আর্লি ওয়ার্নিং কন্ট্রোল বিমান নতুন করে গড়ে তোলা কর্ণাটকের চিত্রদুর্গ অ্যারোনটিক্যাল রেঞ্জে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই বিমানের মাধ্যমে এর নজরদারির আওতাধীন এলাকায় শত্রুপক্ষের উপর নজর রাখতে পারবে ভারতীয় বায়ুসেনা। নজরদারি এলাকায় যে কোনো বিপজ্জনক তৎপরতা ধরে ফেলবে ওই বিমান এবং সেই মতো শত্রুপক্ষের বিমান অন্য কোনো কিছুর দিকে বায়ুসেনার যুদ্ধ বিমান ছুটে যেতে পারবে। সূত্রের খবর, এই নজরদারি বিমানের বেশিরভাগ সক্ষমতার দিকগুলি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা এখনো চলছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে যখন তার বাহিনী বিজয়ের মুখে, ঠিক তখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলছেন যে 5 বছর ধরে চলে আসা এই সংঘর্ষ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। বৃহস্পতিবার সেখানকার রাষ্ট্রপরিচালিত সংবাদপত্র ওয়াতানে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদ এই সংকল্প ব্যক্ত করেন। এর ঠিক একদিন আগেই রুশ সমর্থিত সিরিয়ার সৈন্যরা আলেপ্পোর পুরনো শহরের 3/4 এলাকারই নিয়ন্ত্রণ গ্রহণ করে। 2012 সাল থেকে এই এলাকাটি বিদ্রোহীদের দখলে ছিল। আসাদ বলেন, আলেপ্পোতে জয়লাভ মানেই হচ্ছে যুদ্ধ শেষ হয়ে যাওয়া নয়, বরঞ্চ তা হচ্ছে ওই লক্ষ্য অর্জনের দিকে এক বিশাল পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইউরোপ এবং গোটা বিশ্বে কর্তৃত্ববাদের উত্থানে যে হুমকির সৃষ্টি হয়েছে সে সম্পর্কে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সতর্ক করে দিয়েছেন। আজ হ্যামবুর্গে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ এর মন্ত্রী পরিষদে বৈঠকে কেরি বলেন যে কর্তৃত্ববাদী চিন্তাধারার যে ক্রমবর্ধমান উত্থানের প্রবণতা দেখা দিয়েছে তার সঙ্গে সম্পৃক্ত রয়েছে মানবাধিকারের বিষয়টিকে গোঁজামিল দেওয়া, মুক্ত সংবাদ মাধ্যমের উপর বিধিনিষেধ আরোপ করা এবং অসহিষ্ণুতা ও ঘৃণাপ্রসূত অপরাধ বৃদ্ধি। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের 6 সপ্তাহ বাকি থাকতে মন্ত্রিসভা গঠনের কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন। গত সপ্তাহে তিনি প্রতিরক্ষা, পরিবেশ, হোমল্যান্ড সিকিউরিটি ও গৃহায়ন মন্ত্রণালয়ের জন্য মন্ত্রী হিসেবে যাদেরকে পছন্দ তা ঘোষণা করেছেন। চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ঠিক করেছেন, তবে এসবের সমালোচনাও শুরু হয়েছে। জ্লোটিকা হকের রিপোর্ট থেকে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন এবং সেলিম হোসেন।
জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলের শক্ত সমর্থক ওকলাহোমার অ্যাটর্নি জেনারেল স্কট প্রুইটকে পরিবেশ রক্ষা বিষয়ক সংস্থার দায়িত্ব দেওয়া হবে বলে জানা যাচ্ছে। জলবায়ু পরিবর্তন যে মনুষ্যসৃষ্ট তার বৈজ্ঞানিক প্রমাণ থাকার পরও প্রুইট বৈশ্বিক উষ্ণতা নিয়ে প্রশ্ন তোলায় সমালোচিত হয়েছিলেন। প্রেসিডেন্ট বারাক ওবামার জলবায়ু পরিবর্তন নীতিমালার বিরুদ্ধে তিনি মামলাও করেছিলেন।
অনেকেই পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। গৃহায়ন ও নগর উন্নয়নে নিউরোসার্জন বেন কার্সেনের মনোনয়নকেও সমালোচনা করা হচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ভিন্ন।
I believe we're in the process of putting together one of the all-time great cabinets that has ever been assembled.
আমি বিশ্বাস করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে, যেমনটি এই দেশের ইতিহাসে কখনো হয়নি। ইরাক যুদ্ধের ভেটারান অবসরপ্রাপ্ত মেরিন জেনারেল জন কেলি হতে যাচ্ছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন প্রধান। ট্রাম্পের অবৈধ অভিবাসী বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন তিনি।
বুধবার ট্রাম্প বৈঠক করেন শিকাগোর মেয়র রাম এম্যানুয়েলের সঙ্গে। কাগজপত্রবিহীন বিদেশি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় 14টি শহরের মেয়রের স্বাক্ষর করা অনুরোধের চিঠি দিয়েছেন তিনি নতুন নির্বাচিত প্রেসিডেন্টকে।
They're trying to achieve the American dream. No fault of their own. Their parents came here. They are something.
রাম এম্যানুয়েল বলছিলেন তারা আমেরিকান স্বপ্ন পূরণের চেষ্টা করছে, তাদের এতে কোনো দোষ নেই কারণ তাদের বাবা মায়েরা তাদেরকে এদেশে নিয়ে এসেছে, তাই তাদের আমাদের গ্রহণ করতে হবে। ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন রেসলিং নির্বাহী লিন্ডা ম্যাকমোহনের সঙ্গে। তাকে ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের দায়িত্ব দেয়া হতে পারে।
We talked about business and entrepreneurs and creating jobs and
আমরা ব্যবসা ও বিনিয়োগ নিয়ে কথা বলেছি, চাকুরির সংস্থান এবং ক্ষুদ্র ব্যবসা প্রশাসন নিয়েও কথা বলেছি। আজ ট্রাম্পের সঙ্গে বৈঠক হচ্ছে আয়োয়া গভর্নর টেরি ব্র্যানস্টাডের। তাকে চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত করা হতে পারে। দীর্ঘ সময়কার রিপাবলিকান এই গভর্নরের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ভালো সম্পর্ক রয়েছে। ট্রাম্পের মন্ত্রিসভা অন্যান্য শীর্ষস্থানে নিয়োগের জন্য যাদের নাম এসেছে তাদের সকলের চেয়ে টেরির নিয়োগের বিষয়ে সবচেয়ে গ্রহণযোগ্য হয়েছে। ট্রানজিশন টিম বলেছে আগামী সপ্তাহে মন্ত্রিসভায় আরও কয়েকজনকে নিয়োগের জন্য মনোনয়ন দেয়া হবে। ট্রাম্প বলেছেন তিনি সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থীর তালিকা আরও ছোট করেছেন, তবে ট্রাম্পের সাবেক সমালোচক মিট রমনি ওই তালিকায় রয়েছেন। নতুন প্রশাসনের পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে অনেকে ধারণা করছেন। ট্রাম্প নিজেও এমন আভাস দিয়েছেন।
We will stop racing to topple foreign and you understand this. Foreign regimes that we know nothing about.
বলছিলেন বিদেশি সরকার যাদেরকে আমরা ভালো করে জানি না সেখানে অভিযান বন্ধ করা হবে, আর আমরা সেসব ক্ষেত্রে নিজেদেরকে জড়াবো না, বরং আমাদের লক্ষ্য হবে সন্ত্রাস ও আইসিস ধ্বংস করা। অবসরপ্রাপ্ত জেনারেল জেমস ম্যাটিস, ম্যাট ডগ নামে যিনি পরিচিত, তাঁকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে ট্রাম্প সমর্থকরা উৎফুল্ল হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে পুনর্গঠনের কথাও বলছেন।
ট্রাম্পের হস্তক্ষেপ বন্ধ করার প্রতিশ্রুতির উল্লেখ করে নতুন প্রশাসনের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ নীতি নিয়ে মন্তব্য করেছেন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ মাইকেল ওহানলন।
Well, I think it's region by region. So, for example, Trump has said he wants to destroy ISIS. That doesn't sound very
nice. আমার ধারণা এটি অঞ্চল ভিত্তিকই হবে। যেমন ট্রাম্প আইসিস ধ্বংসের কথা বলেছেন, এটি কিন্তু তার সেই নন ইন্টারভেনশন বক্তব্যের সঙ্গে যাচ্ছে না। নির্বাচনী প্রচারণার পুরো সময় ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সমালোচনা করেন ইরাক এবং লিবিয়ায় সেনা অভিযানের জন্য। ওইসব অঞ্চলে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের জন্য তাকে দায়ী করেন তিনি। আইসিস দমনে ট্রাম্প চান স্বল্প আকারের সেনা অভিযান।
In other words, it may rely more on specific strikes, destroying certain targets, limiting the American presence.
Hanlon jemonti bolchilen, onno kothay bola jay, tini ISIS domone shunirdishto akromon obhijan chalate chan, tader ghati lokkho kore oi hamlar jonno shimito akare sena rakhar pokkhe tini. Bisheshoggora bolchen, notun president er obhisheker mash duyek age theke montrishobar bibhinno shirsho daitte jaderke niyog deyar kotha bola hocche, tader shokolke niye asha kora hocche. ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র এবং অভ্যন্তরীণ নীতি যুক্তরাষ্ট্রের জন্য নতুন একটি দিগন্তের সৃষ্টি করবে।
বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত এলাকায় নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ১৪০ জন রোহিঙ্গা নৌকা করে বাংলাদেশে প্রবেশ করতে চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের বাধা দেয়। অভিবাসন ও উদ্বাস্তু বিষয়ক বিশ্লেষক এবং গবেষক আসিফ মুনির ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গা বিষয়ে বিস্তারিত বলেন। ঢাকা থেকে সেই সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টটি পাঠিয়েছেন আমির খসরু।
মিয়ানমার থেকে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত এলাকা টেকনাফের নাফ নদী দিয়ে প্রবেশকালে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি নয়টি নৌকা বোঝাই কমপক্ষে ১৪০ জন রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করেছে এবং তাদের নিজ দেশের সীমানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন। গত ১ নভেম্বর থেকে এ পর্যন্ত বিজিবির হিসেব মোতাবেক বাংলাদেশের টেকনাফ সীমান্তের ১৫টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ২৪০টি নৌকায় থাকা ২৩৫০ জন রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে এ পর্যন্ত ২১,০০০ রোহিঙ্গা এই দফায় বাংলাদেশে প্রবেশ করেছে। তবে IOM এর প্রাক্তন মুখপাত্র এবং বর্তমানে অভিবাসন এবং উদ্বাস্তু বিষয়ক বিশ্লেষক ও গবেষক আসিফ মুনির ভয়েস অফ আমেরিকাকে বলেছেন এই সংখ্যা আরো বেশি হতে পারে।
যেহেতু কক্সবাজারে অনেকদিন কাজ করেছি, ২ বছর কাজ করেছি, সেই অভিজ্ঞতা জানি যে সারা বছর প্রতিদিন কিছু সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতো সবসময়, তবে সাম্প্রতিক ঘটনার কারণে সেই সংখ্যাটা বেড়ে গিয়েছে। সেটা বলতে যা যে পরিমাণ এসেছে এটা কিন্তু এখানে যেটুকু মনে হয় যে সেটা শেষ হয়নি এখনো, কারণ মায়ানমারের ওদিকে এখনো কিছু কিছু চলছে, নিপীড়ন চলছে।
আসিফ মুনির বলেন আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশে আগত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে, তবে তারা বাংলাদেশ সরকারের কাছ থেকে সবুজ সংকেত চাচ্ছে এবং এক্ষেত্রে আরো সমন্বয়ের প্রয়োজন বলে তারা মনে করছেন। আসিফ মুনির বলেন
আন্তর্জাতিক সংস্থাগুলো যেরকম আমি শুনেছি তাতে যথেষ্ট প্রস্তুতি আছে, তারা কেন্দ্র থেকে বিশেষ করে সরকারের একটি গ্রিন সিগন্যাল চাচ্ছেন, তাহলে তারা যথেষ্ট ভালোভাবে খাবার থেকে শুরু করে অন্যান্য সহায়তাগুলো দিতে পারবেন। যে বড় সংখ্যা আমরা শুনছি তাদেরকেও ইনফর্মালি যেটুকু শুনেছি এখনো তেমন কোনো বড় আকারের সমন্বয় সভা বা সম্মিলিত কোনো কার্যক্রম এখনো নেওয়া হয়নি। সবাই মোটামুটি কিছুটা অপেক্ষা করছেন যে বিশেষ করে ঢাকায় নীতি নির্ধারণী পর্যায়ে কি দিক নির্দেশনা দেওয়া হয়। আমরা সম্প্রতি শুনেছি মাননীয় প্রধানমন্ত্রীও বক্তব্য দিয়েছেন, কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রীও দিয়েছেন, কিন্তু আরেকটু সুনির্দিষ্ট দিক নির্দেশনা বোধ হয় চান, বিশেষ করে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সহ ওখানে যেসব NGO এবং আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করছেন।
বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ সরকারের তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয়ের ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে তিন তালাক ইস্যুতে এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে। আদালত বলেছে মুসলিমদের তিন তালাক প্রথা অসাংবিধানিক এবং তা মহিলাদের অধিকারের লঙ্ঘনের সামিল। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
হাইকোর্ট বলেছে কোন পার্সোনাল লই সংবিধানের ওপরে নয়, উল্লেখ করা যেতে পারে
তিন তালাকের বৈধতাকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকজন মুসলিম মহিলা সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন আদালতের দ্বারস্থ হয়েছে। সুপ্রিম কোর্টেও এ ধরনের পিটিশনের শুনানি চলছে। কেন্দ্র বলেছে এ ধরনের প্রথা সংবিধানের মূল কাঠামোর লিঙ্গ সমতার মতো মৌলিক অধিকার ধর্মনিরপেক্ষতার পরিপন্থী। গত মাসেই সুপ্রিম কোর্টে এ ব্যাপারে হলফনামা দায়ের করেছে কেন্দ্র। এতে এনডিএ সরকার তিন তালাক প্রথার বিরোধিতা করেছে। হলফনামায় তিন তালাক, নিকা, হালালা ও বহু বিবাহর মতো বিষয়গুলি বিবেচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছে সরকার। যদিও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কেন্দ্রের অবস্থানে আপত্তিও জানিয়েছে। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে কয়েকটি ক্লাবে জুয়া খেলার ওপর হাইকোর্টে নিষেধাজ্ঞার রায় বহাল রেখেছে আপিল বিভাগ। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন নাসরিন হুদা বিথি।
বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ ঢাকা ক্লাব সহ দেশের ১৩টি অভিজাত ক্লাবে আইন বহির্ভূতভাবে ও টাকার বিনিময়ে হাউসে ডাইস, তাস ও যে কোনো ধরনের জুয়া খেলার ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রেখেছে আপিল বিভাগ। আইনজীবী রেদওয়ান আহমেদ বলেন, আদালত টাকার বিনিময়ে যে কোনো ধরনের জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। গত ৪ ডিসেম্বর জনস্বার্থে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ সামিউল হক ও রোকনউদ্দিন মোহাম্মদ ফারুকের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ঢাকা ক্লাব সহ ১৩টি অভিজাত ক্লাবে জুয়া খেলা থেকে বিরত থাকার নির্দেশনা দেয় হাইকোর্ট। এই ১৩টি ক্লাব হল ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, ধানমন্ডি ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। যুক্তরাষ্ট্রে যেসব আন্তর্জাতিক ছাত্রছাত্রী চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা বা তা পেশা হিসেবে নিতে চান, তাদের অভাবনীয় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় প্রতিযোগিতামূলক এবং ব্যয়বহুল। তবে তা যে অসাধ্য কিছু তা কিন্তু নয়, তা প্রমাণ করেছেন অনেকেই। ভয়েস অফ আমেরিকার লিন্ডা রিজের প্রতিবেদন শুনুন ইজাজ বিন হিউসনের কাছে।
দুবাইয়ে কিশোরী হিসেবে বেড়ে ওঠার সময় বর্তমানে ৩২ বছর বয়সী ফাতিমা ইসমাইল জানতেন যে তিনি একজন ডাক্তার হবেন। ব্রেইন ও তা কেমন করে কাজ করে তা তাকে সবসময় বিস্মিত করেছে। শিশুদের নিয়ে কাজ করতে তার সবসময় পছন্দ। মধ্যপ্রাচ্যে, বিশেষত তার নিজের দেশে, বিশাল এক শিশু জনগোষ্ঠী মানসিক এবং দৈহিক পঙ্গুত্ব নিয়ে বাস করছে। তাদের তেমন একটা ভালো সেবা করা যায়নি, তাই নিজের দেশে মেডিকেল স্কুল সেরে তিনি বল্টিমোরস্থ জন হপকিন্স ইউনিভার্সিটিতে ট্রেনিং রেসিডেন্সির জন্য আবেদন করেন। ফাতেমা ইসমাইল যুক্তরাষ্ট্রে চিকিৎসা ক্ষেত্রে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তিনি আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষভাবে মনোনীত তালিকায় একজন। তার সতীর্থরা জানালেন কী করে তারা ডজনখানিক কর্মসূচিতে অ্যাপ্লাই করেছেন ডক্টর ফাতেমা ইসমাইল।
Very competitive process. Being an international medical graduate, you have less chances to be accepted.
এখানে এই প্রক্রিয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক। আন্তর্জাতিক মেডিকেল গ্র্যাজুয়েট হিসেবে গ্রহণযোগ্যতার সুযোগ এখানে কম, কারণ যুক্তরাষ্ট্রের গ্র্যাজুয়েটসদের এখানে অগ্রাধিকার বেশি দেয়া হয়। তবে এটা অসম্ভব কিছু নয়, আগে থেকেই সব কিছুর প্ল্যানিং করে নিতে হয়। যুক্তরাষ্ট্রের মেডিকেল স্কুলে ভর্তিতে ইচ্ছুক বিদেশি ছাত্রছাত্রীদের জন্য তাই আগে থেকে প্ল্যানিং করাটা অত্যন্ত প্রয়োজনীয়। তাদের দেশের পড়াশোনার ডিগ্রি গ্রহণযোগ্য হলেও বেশিরভাগ শিক্ষা কার্যক্রমে যুক্তরাষ্ট্রের মেডিকেল স্কুলে বিবেচনার জন্য থাকতে হবে এখানকার পড়াশোনার অভিজ্ঞতা। মেডিকেল স্কুলে ভর্তি সংক্রান্ত পরিচালক পল হোয়াইট বললেন,
So we say we want to see at least 1 year of additional coursework in any area in the US just so we can see the kind of
যুক্তরাষ্ট্রের পড়াশোনার যে কোনো ক্ষেত্রে অন্তত এক বছরের অতিরিক্ত একটা কোর্স আমরা দেখতে চাই, যাতে করে আমাদের একটা ধারণা হবে কি কোর্স তারা নিতে সক্ষম এবং কোর্সে তাদের ফলাফল কেমন। তারা যদি এসব অতিরিক্ত কোর্সে ভালো করে, নিঃসন্দেহে তারা মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় ভালো করবে এবং ভর্তির যোগ্যতা পাবে। ভারতীয় বংশোদ্ভূত করুম অরোরা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র, যে অপথালমোলজিতে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছে। সে জন হপকিন্সে আন্ডার গ্র্যাজুয়েট পড়াশোনা ছাড়াও দুবছর ক্লিনিক্যাল গবেষণা কর্মসূচি শেষ করার পর মেডিকেল স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। করুম অরোরা:
I can't even express in words how great my mentors were during those 2 years, and they were at Wilmer, at Hopkins as well.
আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এই দুবছর আমার অভিভাবকরা আমার প্রতি কতটা উৎসাহ যুগিয়েছেন। তারা হপকিন্সে আমাকে সাহায্য করেছেন মেডিকেল স্কুলে ভর্তির ব্যাপারে, অপথালমোলজিতে বিভিন্ন প্রজেক্টে আমাকে সাহায্য করেছেন, এখন তারা আমার রেসিডেন্সির ব্যাপারেও সহায়তা দিচ্ছেন। মেডিকেল স্কুলের প্রশাসকদের পরামর্শ, আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা তাদের স্বস্ব দেশে ডাক্তারি পরীক্ষা শেষে যেন রেসিডেন্সির জন্য আবেদন করেন অথবা আন্ডার গ্র্যাজুয়েট হিসেবে এখানে আসেন, কারণ অত্যন্ত যোগ্য এবং মেধাবী প্রার্থীকেও এখানে অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং যুক্তরাষ্ট্রে ডাক্তার হতে অত্যন্ত ব্যয়বহুল খরচের মুখোমুখি হতে হয়।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে পরিবেশ সুরক্ষা দপ্তরের প্রধান হিসেবে বেছে নিয়েছেন, তিনি হচ্ছেন কার্বন নিঃসরণ হ্রাস করে জলবায়ু পরিবর্তন মোকাবিলার ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনার একজন প্রধান সমালোচক। ওকলাহোমা রাজ্যের অ্যাটর্নি জেনারেল স্কট প্রুইট 27টি রাজ্যের সেই সব কর্মকর্তাদের একজন যারা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বন্ধ করার চেষ্টায় মামলা করেছিলেন। কথা ছিল যে 2005 সালের তুলনায় 2030 সাল নাগাদ 32% নিঃসরণ কমানোর জন্য রাজ্যগুলোকে উপযুক্ত উপায় খুঁজে বের করতে হবে, একই সময় নবায়নযোগ্য উৎসগুলো থেকে পাওয়া জ্বালানির পরিমাণ বৃদ্ধি করা হবে। আফগানিস্তানের তালিবান কাতারে তার রাজনৈতিক দপ্তরকে স্বীকৃতি দানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করার এবং জাতিসংঘের কালো তালিকা থেকে তাদের শীর্ষ নেতাদের নাম বাদ দেওয়ার দাবি করেছে। তারা বলছে এগুলো হচ্ছে শান্তিপূর্ণভাবে তাদের বিদ্রোহের অবসান ঘটানোর জন্য প্রাথমিক পদক্ষেপ। কাতার ভিত্তিক তালিবানের একজন মুখপাত্র সোহেল শাহিন বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর আফগানিস্তানে উপস্থিতি হচ্ছে যুদ্ধের মূল কারণ। তিনি বলেন, তার কথায়, বিদেশি দখলদার বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং তার রাজনৈতিক স্বাধীনতা এবং সে দেশের সরকারকে খর্ব করছে। শাহিন বলেন, সেজন্যই তালিবানের সঙ্গে আমেরিকা এবং তার মিত্রদের সরাসরি আলোচনা টেবিলে আসতে হবে, যাতে করে এই দখলের পরিসমাপ্তি ঘটে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ইউরোপ এবং গোটা বিশ্বে কর্তৃত্ববাদের উত্থানে যে হুমকি সৃষ্টি হয়েছে সে সম্পর্কে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সতর্ক করে দিয়েছেন। আজ হ্যামবুর্গে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা OSCE-র মন্ত্রিপরিষদের বৈঠকে কেরি বলেন যে কর্তৃত্ববাদী চিন্তাধারার যে ক্রমবর্ধমান উত্থানের প্রবণতা দেখা দিয়েছে তার সঙ্গে সম্পৃক্ত রয়েছে মানবাধিকারের বিষয়টিকে গোজামিল দেয়া, মুক্ত সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ এবং অসহিষ্ণুতা ও ঘৃণাপ্রসূত অপরাধ বৃদ্ধি। তিনি বলেন, একগুয়েমি, নিপীড়ন এবং ভিন্নমত দমন কোনোভাবেই আমাদের কারোর জন্যই স্বাভাবিক কোনো ব্যাপার নয়। কেরি আরও বলেন যে ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘাত এবং রাশিয়ায় ক্রাইমিয়া দখল দীর্ঘদিন ধরে চলে আসছে। তিনি এই সব বিষয়ে শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য OSCE-কে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে বলেছেন। আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে যখন তার বাহিনী বিজয়ের মুখে, ঠিক তখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলছেন যে 5 বছর ধরে চলে আসা এই সংঘর্ষ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। বৃহস্পতিবার সেখানকার রাষ্ট্রপরিচালিত সংবাদপত্র ওয়াতানে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদ এই সংকল্প ব্যক্ত করেন। এর ঠিক একদিন আগেই রুশ সমর্থিত সিরিয়ার সৈন্যরা আলেপ্পোর পুরনো শহরের 3/4 এলাকারই নিয়ন্ত্রণ গ্রহণ করে। 2012 সাল থেকে এই এলাকাটি বিদ্রোহীদের দখলে ছিল। আসাদ বলেন, আলেপ্পোতে জয়লাভ মানেই যুদ্ধ শেষ হয়ে যাওয়া নয়, বরঞ্চ তা হচ্ছে ওই লক্ষ্য অর্জনের দিকে এক বিশাল পদক্ষেপ।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটির প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলে ছিলেন লিনাস রেমকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.